এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর, এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে, বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না, তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না, তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইহুদিবাদ ইসরায়েলের হুমকির কারণে ইরানের পরমাণু নীতিতে পরিবর্তন আসতে পারে, তেহরানের হুঁশিয়ারি। গাজায় যে অপরাধ যজ্ঞ চালিয়েছে তাতে হিটলারকে ছাড়িয়ে গেছে ইসরায়েল, মন্তব্য তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের। দুই দশক পর সোমবার বাংলাদেশ সফরে যাচ্ছেন কাতারের আমির, অগ্রাধিকারে থাকছে বাণিজ্য ও বিনিয়োগ। এবং নির্বাচনী প্রচার সভায় জোরালো ভাষায় নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন মমতা, বাংলায় দুর্নীতির কথা অস্বীকার। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ হাগ তালাব বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক নীতি ও ডক্ট্রিনে পরিবর্তন এবং এর আগে ঘোষিত এ সংক্রান্ত আপত্তিকে উপেক্ষা করার সম্ভাবনা রয়েছে। ইরানের পরমাণু কেন্দ্র ও স্থাপনাগুলোতে হামলার ইসরায়েলি হুমকির প্রতিক্রিয়ায় তিনি আজ একথা বলেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ হাক তালাব আরও বলেছেন, এ ধরনের হুমকি অবশ্য নতুন কিছু নয়। অবৈধ ইহুদিবাদী ইসরায়েল বহু বছর ধরেই এ ধরনের হুমকি দিয়ে আসছে। তারা এর আগে ইরানের পারমাণবিক শিল্পের বিরুদ্ধে নাশকতা চালিয়েছে এবং সন্ত্রাসী পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, যদিও আন্তর্জাতিক প্রোটোকল ও নীতিমালা এবং আন্তর্জাতিক পরমাণু সংস্থার আইন ও বিধি অনুযায়ী বিশ্বের যে কোনো দেশের পারমাণবিক স্থাপনায় হামলা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে, এরপরে ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রথম থেকেই এসব হুমকি মোকাবেলার জন্য সবসময় প্রস্তুত ছিল এবং এখনও প্রস্তুত আছে। জেনারেল হাক তালাব বলেন, সম্প্রতি ইহুদিবাদী শাসক গোষ্ঠী সিরিয়ায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাসের কনসুলার বিভাগে হামলা চালিয়ে সব ধরনের আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করেছে। এরপর তারা পরমাণু কেন্দ্রে হামলার মতো কোনো পদক্ষেপ নিলে আল্লাহর রহমতে আমরা সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের দিক নির্দেশনায় সশস্ত্র বাহিনীর সাহসী সন্তানদের প্রচেষ্টায় প্যাসিভ ডিফেন্স পরিকল্পনা বাস্তবায়ন ও অতি উন্নত অস্ত্র ব্যবহারের মাধ্যমে এবং পারমাণবিক কেন্দ্র ও স্থাপনাগুলোর অবস্থানগত সুবিধাকে কাজে লাগিয়ে যে কোনো হুমকি মোকাবেলা করবে এবং আমরা এজন্য পূর্ণ প্রস্তুত আছি। শত্রুর যে কোনো আগ্রাসনের জবাব দিতে সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত, একথা উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েলের পরমাণু কেন্দ্রগুলোকে আমরা চিহ্নিত করে রেখেছি এবং চরম আঘাত হানার জন্য প্রয়োজনীয় সব রকম তথ্য উপাত্ত আমাদের হাতে রয়েছে। ইসরায়েল যদি ইরানে হামলা চালানোর দুঃসাহস দেখায় তাহলে তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছোড়ার ট্রিগারে আঙ্গুল রেখেছি আমরা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান জানিয়েছেন, গত শনিবার রাতে ইহুদিবাদী ইসরায়েলের ভেতরে ইরান যে সত্য প্রতিশ্রুতি নামের সামরিক অভিযান চালিয়েছে তার আগে এবং পরে আমেরিকাকে সম্পর্কে বার্তা দেওয়া হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগদানের জন্য নিউ ইয়র্কে পৌঁছানোর পর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আমির আবদুল্লাহিয়ান এ তথ্য জানান। তিনি বলেন, অভিযান চালানোর আগে আমরা আমেরিকাকে বার্তা দিয়েছিলাম এবং অভিযান শেষ করার পর রোববার সকালে আমরা আমেরিকাকে আরেকটি বার্তা দিয়ে জানিয়েছিলাম যে মধ্যপ্রাচ্যে আমরা আর উত্তেজনা চাই না। আমির আবদুল্লাহিয়ান বলেন, দামেস্কে ইরানি কনস্যুলেট ভবনে ইহুদিবাদ ইসরায়েল সন্ত্রাসী হামলা চালিয়ে আমাদের সামরিক উপদেষ্টাদের শহীদ করার পর আমরা আঞ্চলিক পরিস্থিতি বিবেচনা করে ধৈর্য ধারণ করেছিলাম এবং জাতিসংঘ মহাসচিবকে নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেয় আমরা ইসরায়েলের বিরুদ্ধে জবাব দেওয়ার সিদ্ধান্ত নেই এবং বিষয়টি আমরা আমেরিকাকেও অবগত করি। তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান আবারও অবরুদ্ধ গাজা উপত্যকা ইহুদিবাদ ইসরায়েলের বর্বর আগ্রাসনের নিন্দা জানিয়েছেন। একই সাথে তিনি বলেছেন, ইহুদিবাদ ইসরায়েল গাজায় 14,000 নিষ্পাপ শিশুসহ যে হত্যাকাণ্ড চালিয়েছে তা জার্মানির নাৎসিবাদী নেতা অ্যাডলফ হিটলারের অপরাধযজ্ঞকে ছাড়িয়ে গেছে। তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা আজ সকালে জানিয়েছে, তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক বৈঠকে প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলের বিরুদ্ধে এই কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, গাজা এবং পশ্চিম তীর দুই জায়গাতেই গণহত্যা চলছে। মানব ইতিহাসে শিশু হত্যা অন্যতম লজ্জাজনক ঘটনা বলে তিনি উল্লেখ করেন। ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর কষ্টকর লড়াইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, 100 বছরেরও বেশি সময় আগে তুরস্ক স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করেছে, ফলে আমরা জানি স্বাধীনতা অর্জনের জন্য মূল্য দিতে হয়। এরদোগান জোর দিয়ে বলেন, তুরস্ক সর্বাবস্থায় ফিলিস্তিনি ভাই বোনদের পাশে রয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায় এমন যে কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার জন্য ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটেন এবং ইতালি। সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে সন্ত্রাসী হামলার অপরাধে ইহুদিবাদী ইসরায়েলকে তেহরানের পক্ষ থেকে শাস্তি দেওয়ার কয়েকদিন পর ইতালি ও ব্রিটেন এই আহ্বান জানাল। গতকাল ইসরায়েল সফরকালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা বাড়ালে তা কারো স্বার্থে রক্ষা করবে না। তিনি দখলদার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেন, আমরা আশা করি ইসরায়েল যা কিছু করবে যতটা সম্ভব তা হবে সীমিত পর্যায়ের এবং টার্গেটেড এবং স্মার্ট। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর মতো ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি বলেছেন, তিনি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎসের সঙ্গে আলাপ করেছেন এবং শুধুমাত্র ইরানের সঙ্গে উত্তেজনা কমানোর কথা বলেননি, বরং রাফা শহরে যে আগ্রাসনের পরিকল্পনা করেছে তা থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি দুই দিনের সফরে আগামী সোমবার প্রথমবারের মতো বাংলাদেশ সফরে যাচ্ছেন। প্রায় 2 দশক বিরতির পর কাতারের কোন আমিরের বাংলাদেশে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সফরে বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর উপর অগ্রাধিকার দেবে। দ্বিপক্ষীয় পরিধির বাইরে আমিরের এই সফর রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ বলে জানা গেছে। কাতারের আমিরের 2 দিনের সফরের প্রস্তুতি হিসেবে 15 এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সমন্বয় সভা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সফরের নানা বিষয়ের পাশাপাশি 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বলে চূড়ান্ত হয়েছে। চূড়ান্ত হওয়া চুক্তির মধ্যে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধি, বন্দী বিনিময়, দ্বৈত কর প্রত্যাহার এবং শুল্ক বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয় রয়েছে। 2 শীর্ষ নেতার বৈঠক শেষে সইয়ের তালিকায় থাকা সম্ভাব্য এমওইউর মধ্যে রয়েছে বাংলাদেশ থেকে কাতারে জনশক্তি রপ্তানি, ধর্মীয় বিষয়ে সহযোগিতা, উচ্চশিক্ষায় সহযোগিতা এবং কূটনীতিকদের প্রশিক্ষণ।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি বলছে বাংলায় দুর্নীতি হয়েছে, কিন্তু আমি বলি বাংলায় দুর্নীতি হয়নি, লোকালি কয়েকজন বদমায়েশি করেছিল, আমরা বাদ দিয়ে দিয়েছি। বারবার বলেছি বাংলা, বিহার, উত্তরপ্রদেশ আর মহারাষ্ট্র চার রাজ্যের দুর্নীতির তালিকা প্রকাশ করে দেখাও কোথায় কত দুর্নীতি হয়েছে। এদিন বাংলায় সিপিএম কংগ্রেসকে একযোগে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, সিপিএম কংগ্রেস বিজেপি হল জগায় মাধায় গগায়, ওদের একটা ভোটও দেবেন না। সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা। ওরা পঞ্চায়েতে একসঙ্গে কাজ করে, বিধানসভায় একসঙ্গে কাজ করে, বাংলায় একসঙ্গে কাজ করে। কেরলে কংগ্রেস সিপিএম এর লড়াই, আর বাংলায় কংগ্রেস সিপিএম ভাই ভাই, কোথাও দোস্তি কোথাও মস্তি, আমরা এসব করি না। মমতা বলেন, নরেন্দ্র মোদী বলছে বেছে বেছে সবাইকে জেলে ভরবে, কিন্তু আমরা বলছি বেছে বেছে জনতা তোমাকে ভোট দেবে না। ইহুদিবাদ ইসরায়েলের একটি সেনা অবস্থানে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যুদ্ধারা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে অন্তত ১৮ জন আহত হয়েছে, যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালায়। এ সম্পর্কে ইসরায়েলি বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, হিজবুল্লাহর হামলায় ১৪ জন সেনা আহত হয়েছে, যার মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। ইসরায়েলের গণমাধ্যম দাবি করছে হিজবুল্লাহ হামলায় কয়েকজন বেসামরিক নাগরিকও আহত হয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, দামেস্কে ইরানি কনসুলেটে গত ১ এপ্রিল ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের জন্য ইরান যে সামরিক প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে ইসরায়েলের অপরাধ করে বিনা জবাবে পার পাওয়ার যুগের অবসান হয়েছে। গতকাল এক বিবৃতিতে হামাস একথা জানিয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপথে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই এবং দেশটির ইসলামী বিপ্লবের রূপকার ও মহান নেতা দেখিয়ে গেছেন যে ইসলামী আইন ও ইসলামের রাজনৈতিক দর্শন সমাজ পরিচালনায় সক্ষম এবং এজন্য নতুন নতুন পরিকল্পনা দিতেও সক্ষম। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে শুনুন আমাদের ভাষ্যকারের পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন আমির হোসেন।
ইসলামিক রিপাবলিক অফ ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি ও দেশটির ইসলামী বিপ্লবের রূপকার মহান নেতা দেখিয়ে গেছেন যে ইসলামী আইন ও ইসলামের রাজনৈতিক দর্শন সমাজ পরিচালনায় সক্ষম এবং এজন্য নতুন নতুন পরিকল্পনা দিতেও সক্ষম। অন্য কথায়, যে ইসলামী আইন ও ইসলামের রাজনৈতিক দর্শন কেবল কোন নির্দিষ্ট স্থান ও সময়ের গণ্ডিতে আবদ্ধ নয়। ইমাম খোমেনি ছিলেন সর্বোচ্চ ইসলামী আইনবিদের কর্তৃত্বাধীন ইরানের ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তক। তার এই ব্যবস্থা ইরানি সমাজের সাংস্কৃতিক, বৈজ্ঞানিক, মানবীয়, রাজনৈতিক ও সামরিক ক্ষেত্র সহ নানা ক্ষেত্রে অসাধারণ সাফল্যে ভাস্বর। এছাড়াও এই ব্যবস্থা উপনিবেশবাদের বিরুদ্ধে স্বাধীনতাকামিতার জাগরণকে সক্রিয় করতেও সক্ষম হয়েছে এবং তা বিশেষভাবে দেখা গেছে পশ্চিম এশিয়ায় লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত অঞ্চলে, যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইমাম খোমেনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার তাত্ত্বিক ধারণার বাস্তবায়ন ঘটিয়ে এই তত্ত্বের পুনরুজ্জীবন ঘটিয়েছেন। তিনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া অন্য সব রাষ্ট্র ব্যবস্থাকে, এমনকি রাজতন্ত্র সহ অন্য সব রাষ্ট্র ব্যবস্থাকেই অবৈধ ঘোষণা করেন। এর আগে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থাগুলোর তত্ত্ব, যেমন খেলাফত, নিয়মতান্ত্রিক বা সাংবিধান ভিত্তিক রাজতন্ত্র ও ইসলামী আইনবিদদের কর্তৃত্ব ভিত্তিক রাষ্ট্রের তত্ত্বকে ইসলামিক রিপাবলিক তথা ইসলামী জনসাধারণের শাসনতন্ত্রের তত্ত্বে উন্নীত করেন। সাম্প্রতিক দুই এক দশকের অন্যান্য ইসলামী আন্দোলনের সঙ্গে ইমাম খোমেনির ইসলামী আন্দোলনের পার্থক্য এখানেই। একজন ধর্মীয় আইনবিদ নেতার নেতৃত্বে ইরানের জনতান্ত্রিক, ইরানের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা উৎখাত করে ইসলামী জনসাধারণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা ছিল সমসাময়িক যুগে ইসলামী জাগরণ ভিত্তিক আন্দোলনগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য। ইমাম খোমেনির চিন্তাধারার আরেকটি বড় তাত্ত্বিক সাফল্য হল ইসলামী রিপাবলিক ব্যবস্থার একটি সংবিধান অনুমোদন করা, ইরানের চিন্তাবিদ, বুদ্ধিজীবী ও শিক্ষিত শ্রেণী ছাড়াও জনগণ গণভোটের মাধ্যমে এই সংবিধানকে অনুমোদন করেছে। আধুনিক যুগের এবং স্থান বা অঞ্চলের চাহিদার সমাধানও দেখানো হয়েছে এই সংবিধান ও রাজনৈতিক ব্যবস্থায়। ইরানের ইসলামী জনরাষ্ট্র ব্যবস্থার সংবিধানে রয়েছে ইসলামী শিক্ষা ও নির্বাহী ব্যবস্থার অভিজ্ঞতা সংক্রান্ত রেনেসাঁ পরবর্তী যুগ হতে পরবর্তীকালের মানব জাতির অভিজ্ঞতার সমন্বয়। সংবিধানটির ভিত্তি হল ইসলামী শিক্ষা, এর কাঠামোর ভিত্তি হল সংস্কার যুগের মানবীয় প্রজ্ঞা। সুরা বা জনগণের অংশগ্রহণের ব্যবস্থা রয়েছে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায়। রয়েছে রাষ্ট্রের নানা বিভাগের স্বাধীনতা বা বিভাজন, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আইন বিভাগ তথা মজলিসে শুরা ইসলামী বা ইসলামী পার্লামেন্ট, অভিভাবক পরিষদ, বিশেষজ্ঞ পরিষদ, রাষ্ট্রের নীতি নির্ধারণী পরিষদ, জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদ এবং নগর পরিষদগুলো সংবিধানের স্বমহিমায় ভাষ্বর। ইমাম খমেনি প্রাচ্য পাশ্চাত্যের জোট বা দুই প্রধান পরাশক্তির জোটের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তিনি মুসলিম বিশ্বের মার্কিন ও হিন্দুবাদী আধিপত্যকামিতা আর স্বৈরতন্ত্রের মোকাবেলায় গড়ে তুলেছিলেন মুসলিম উম্মার প্রতিরোধ আন্দোলন। ইমাম খমেনির নেতৃত্বে ইরানের ইসলামী বিপ্লব রাজনৈতিক ইসলাম ও ধর্মীয় রাষ্ট্র ব্যবস্থার প্রভাব সৃষ্টি করেছে বিশ্ব রাজনৈতিক অঙ্গনে ও মতাদর্শিক ক্ষেত্রে। অন্যদিকে ঘরোয়া ক্ষেত্রে জনগণকে তথা জনগণের অংশগ্রহণকে সব বিষয়ের কর্তা মনে করতেন তিনি, আর বহির্বিশ্বের ক্ষেত্রে তিনি ছিলেন উপনিবেশবাদ বিরোধী ও মুসলমানদের স্বার্থ রক্ষার সমর্থক। ইমাম খমেনির কয়েকটি উল্লেখযোগ্য রাজনৈতিক ও রাষ্ট্র পরিচালনা বিষয় নীতির মধ্যে রয়েছে ইসলামী রাষ্ট্রের তিন মূলনীতি তথা ইসলামী শাসকের মধ্যে ন্যায় বিচার, শাসক নির্বাচন ও নিজ ভাগ্য নির্ধারণে জনগণের ভোটাধিকার এবং দেশের স্বাধীনতা রক্ষা, বাইরের বিজাতীয়দের হস্তক্ষেপ থেকে ও মুসলমানদের বিষয়ে তাদেরকে কর্তৃত্ব করতে না দেয়া, রিপাবলিক ব্যবস্থা বা জনসাধারণতন্ত্র। ইসলামিক রিপাবলিক একদিকে রিপাবলিক অন্যান্য রিপাবলিক গুলোর মতোই, কিন্তু এর আইন হচ্ছে ইসলামী আইন। মার্কিন সরকারের ষড়যন্ত্র তুলে ধরাও ছিল ইমাম খমেনির ইসলামী রাষ্ট্র ব্যবস্থার অন্যতম একটি প্রধান দিক। তিনি বলেছিলেন, শত কোটি মুসলমানের অধিকারকে উপেক্ষা করা এবং তাদের ভাগ্যের উপর গুন্ডাদের কর্তৃত্বশীল করা এবং ভুয়া ইসরায়েলি সরকারকে মুসলমানদের অধিকার হরণের সুযোগ দেয়া এবং তাদের স্বাধীনতা হরণ ও তাদের সঙ্গে মধ্যযুগীয় নির্দয় আচরণ, এগুলো এমন সব অপরাধ যা মার্কিন রাষ্ট্রপতিরা করেছেন।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। ইহুদিবাদ ইসরায়েলের হুমকির কারণে ইরানের পরমাণু নীতি পরিবর্তন হতে পারে, তেহরানের হুঁশিয়ারি। গাজায় যে অপরাধযজ্ঞ চালিয়েছে তাতে হিটলারকে ছাড়িয়ে গেছে ইসরায়েল, মন্তব্য তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের। দুই দশক পর সোমবার বাংলাদেশ সফরে যাচ্ছেন কাতারের আমির, অগ্রাধিকারে থাকছে বাণিজ্য ও বিনিয়োগ। নির্বাচনী প্রচার সভায় জোরালো ভাষায় নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন মমতা, বাংলায় দুর্নীতির কথা অস্বীকার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য দেশের উপর আমেরিকা চাপ সৃষ্টি করেছে যাতে তারা ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্য পদের প্রতি সমর্থন না জানায়। গতকাল দি ইন্টারসেপ্ট নামে একটি মার্কিন অনলাইন নিউজ অর্গানাইজেশন এ তথ্য ফাঁস করে দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের গোপন বার্তা থেকে ইন্টারসেপ্ট এ তথ্য তুলে ধরেছে। ওই বার্তায় বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো যদি ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সদস্য পদের বিরোধিতা করে, তাহলে আমেরিকার আর ভেটো দেওয়ার প্রয়োজন হবে না। আমেরিকা বিভিন্ন দেশের কাছে এই বার্তা পাঠিয়েছে, তাতে বলা হয়েছে, আমরা আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্য পদের জন্য সম্ভাব্য প্রস্তাবে সমর্থন দেবেন না। আগামী কয়েকদিনের মধ্যে নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব উত্থাপন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যে দেশগুলোকে ফিলিস্তিন রাষ্ট্রের মর্যাদা প্রত্যাখ্যান করার জন্য ঐক্যবদ্ধ করা হচ্ছে তাদের মধ্যে রয়েছে নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি মাল্টা। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ইরানের প্রতিশোধমূলক হামলার পর পশ্চিমা দেশগুলো যেভাবে ইসরায়েলকে সমর্থন দিয়েছে, ঠিক একইভাবে সমর্থন প্রত্যাশা করা ইউক্রেনের উচিত হবে না। শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক। চলুন আমরা সবাই একসঙ্গে আমাদের পরবর্তী পরিবেশনা শুনি।
কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। গত আসরে আমরা সূরা মুদাসসিরের 30 নম্বর পর্যন্ত আয়াতের আলোচনা শেষ করেছি। আজ আমরা এই সূরার 31 থেকে 37 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমেই এই সূরার 31 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ওয়ামা জাআলনা আসহাবান নার ইল্লা মালাঈকাতান ওয়ামা জাআলনা ইদ্দাতাকুম ইল্লা ফিতনাতান লিল্লাযীনা কাফারু وَمَا جَعَلْنَا عِدَّتَهُمْ إِلَّا فِتْنَةً لِلَّذِينَ كَفَرُوا لِيَسْتَيْقِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَيَزْدَادَ الَّذِينَ آمَنُوا إِيمَانًا وَلَا يَرْتَابَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَالْمُؤْمِنُونَ ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ وَمَا هِيَ إِلَّا ذِكْرَى لِلْبَشَرِ
আর আমি তো জাহান্নামের প্রহরী, কেবল ফেরেশতাদেরকেই করেছি। কাফিরদের পরীক্ষা স্বরূপই আমি তাদের এই সংখ্যা উল্লেখ করেছি, যাতে কিতাব প্রাপ্তদের দৃঢ় প্রত্যয় জন্মে যে কোরআন আসমানি গ্রন্থ, আর যারা ইমান এনেছে তাদের ইমান বেড়ে যায়, আর কিতাব প্রাপ্তরা ও মুমিনরা সন্দেহ পোষণ না করে। আর যেন এর ফলে যাদের অন্তরে ব্যাধি আছে তারাও কাফেররা বলে, আল্লাহ এ সংখ্যার উপমা দ্বারা কি ইচ্ছা করেছেন। এভাবে আল্লাহ যাকে ইচ্ছে পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছে হেদায়াত দেন। আর আপনার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া কেউ জানে না। আর জাহান্নামের এই বর্ণনা তো মানুষের জন্য এক উপদেশ মাত্র।
গত আসরে জাহান্নামের ভয়াবহ আজাবের কথা উল্লেখ করতে গিয়ে বলা হয়েছিল, 19 জন ফেরেশতা জাহান্নামের প্রহরী হিসেবে নিযুক্ত রয়েছেন। এরপর আজকের এই আয়াতে বলা হচ্ছে, দুটি কারণে আল্লাহ তাদের সংখ্যা উল্লেখ করেছেন। প্রথমত, কাফির ও মুশরিকদের পরীক্ষা করা। তারা জাহান্নামের 19 জন প্রহরীর কথা শুনে বিষয়টি নিয়ে হাসি ঠাট্টায় লিপ্ত হয় এবং বলে যে জাহান্নামের প্রহরী হিসেবে এই সংখ্যা যথেষ্ট নয়। আমরা খুব সহজেই ওই ১৯ ফেরেশতাকে পরাভূত করে জাহান্নাম থেকে বেরিয়ে আসব। অথচ বাস্তবতা হচ্ছে মানুষের পক্ষে ফেরেশতাদের পরাভূত করা সম্ভব নয়। অন্যদিকে আহলে কিতাব অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানরা তাদের কিতাব থেকে আগেই জেনেছিল যে জাহান্নামে ১৯ জন প্রহরী রয়েছে। একই কথা রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শোনার পর নবীর প্রতি তাদের বিশ্বাস বেড়ে যায়, আর এ বিষয়টি মুসলমানদের ইমান আরও শক্তিশালী হতে সাহায্য করে।
কিন্তু যাদের অন্তরে আত্মম্ভরিতা ও গোয়ার্তুমি রয়েছে, তারা এরপরও বলে যে আল্লাহ এই সংখ্যাটি ঘোষণা করে আসলে কি বোঝাতে চেয়েছেন। তারা কোনো অবস্থাতেই দিনই বিষয়াদি নিয়ে ঠাট্টা মশকরা বন্ধ করতে রাজি নয়, আর এ কারণে তাদের অন্তরের বক্রতা আরও বেড়ে যায়। পক্ষান্তরে কোরআনের বাণীর প্রতি ইমানদারদের পরিপূর্ণ আস্থা আছে বলে তাদের ইমান আরও শক্তিশালী হয়। আয়াতের শেষাংশে বলা হচ্ছে আল্লাহ তাআলার বাহিনী জাহান্নামের এই ১৯ প্রহরীর মধ্যে সীমাবদ্ধ নয় যে কাফিররা তাদেরকে নিয়ে হাসি ঠাট্টায় মেতে উঠবে, বরং তাদের সংখ্যা এত বেশি যে তারা গোটা বিশ্বজগৎকে পরিবেষ্টন করে রয়েছে। কাজেই মানুষকে সবসময় একথা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলার ক্ষমতা ও আধিপত্যের বাইরে যাওয়া তার পক্ষে সম্ভব নয়, এবং ফেরেশতারা আল্লাহর নির্দেশে এ সংক্রান্ত কাজকর্ম দেখাশোনা করেন।
এই আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে: ১. দুনিয়া এবং আখিরাতে, জান্নাতে ও জাহান্নামে সর্বত্র আল্লাহর নির্দেশে ফেরেশতারা বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন তা বিনা বাক্য ব্যয়ে মেনে নিতে হবে। নামাজের রুকু ও সিজদার সংখ্যার পেছনে কি দর্শন কাজ করছে তা না জানা সত্ত্বেও এসব বিষয়কে যেন আমরা প্রশ্নবিদ্ধ না করি।
এবারে সূরা মুদ্দাসসিরের ৩২ থেকে ৩৭ নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তরজমা শোনা যায়।
কাল্লা ওয়াল কমর ওয়াল লাইলি ইযা আদবার ওয়াস সুবহ ইযা আসফার ইন্নাহা লা ইহদাল কুবর নাযীরান লিল বাশার লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখখার।
কখনোই না যা কাফেররা ধারণা করে, চাঁদের শপথ, রাতের শপথ যখন তা সরে চলে যায়, শপথ প্রভাতকালের যখন তা উদ্ভাসিত হয়, নিশ্চয়ই এই জাহান্নাম ভয়াবহ বিপদসমূহের অন্যতম, মানুষের জন্য সতর্ককারী স্বরূপ। তোমাদের মধ্যে যে নেক আমল ও ইবাদতে অগ্রসর হতে চায় কিংবা যে পিছিয়ে পড়তে চায় তার জন্য।
রাসুলের নবুয়াত পরকাল অস্বীকারীদের সঙ্গে আলাপচারিতার জের ধরে এই আয়াতগুলোতে মহান আল্লাহ শক্তিমত্তার কিছু নিদর্শনের শপথ করে কিয়ামত, জাহান্নাম এবং তার আজাবের বর্ণনা দেয়া হয়েছে। প্রথম আয়াতে চাঁদের শপথ করা হয়েছে। নির্দিষ্ট কক্ষপথে চাঁদের নিয়মতান্ত্রিক ঘূর্ণয়ন, অন্ধকার রাতে চাঁদের চমৎকার আলো ও মন কাড়া সৌন্দর্য, চাঁদকে কেন্দ্র করে হিজরি সাল গণনা সহ প্রকৃতিতে চাঁদের আরও কিছু ভূমিকা মহান আল্লাহর অন্যতম নিদর্শন হিসেবে বিবেচনা করা যায়। এরপর মহান আল্লাহ রাতের শপথ করেছেন যখন তার অবসান ঘটে, ও প্রভাতের শপথ করেছেন যখন তা আলোকোজ্জ্বল হয়ে ওঠে। এসব শপথের পর কাফিরদের অস্বীকার ও কটাক্ষের জবাব দিতে গিয়ে বলা হয়েছে, নিঃসন্দেহে কিয়ামত দিবসের ঘটনা বলি ও সেদিনের আজাব অত্যন্ত কঠিন ও ভয়াবহ হবে।
সকল মানুষকে সতর্ক করার জন্য পবিত্র কোরআনে এই বিষয়টি খুলে খুলে বর্ণনা করা হয়েছে, যাতে মানুষ একথা উপলব্ধি করে যে এই পৃথিবীতে তার প্রতিটি কৃতকর্মের হিসাব একদিন গ্রহণ করা হবে এবং সেদিন তাকে তার কৃতকর্মের জবাবদিহি করতে হবে। অবশ্য এক্ষেত্রে মানুষে মানুষে পার্থক্য রয়েছে। ইবাদত ও নেক আমলে কিছু মানুষ অন্যদের চেয়ে এগিয়ে থাকেন এবং কিছু মানুষ অন্যদের অন্যদের চেয়ে পিছিয়ে পড়েন। এখানকার প্রথম দল আল্লাহর পক্ষ থেকে প্রতিটি সতর্ক বার্তাকে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন এবং আধ্যাত্মিক দিক দিয়ে আরও বেশি উন্নতি ও সমৃদ্ধি অর্জনের চেষ্টা করেন। কিন্তু দ্বিতীয় দলের মানুষ এসব সতর্ক বার্তায় ভ্রুক্ষেপ করে না, ফলে তারা সৎকর্মশীলদের চেয়ে পিছিয়ে পড়ে এবং ক্রমেই দুই দলের মধ্যে দূরত্ব বাড়তে থাকে।
এই আয়াতগুলোর কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, এক, চন্দ্র সূর্য দিন ও রাতের মতো বিষয়গুলো আল্লাহর সৃষ্টি, কাজেই এগুলো দেখে আমাদের উচিত মহান আল্লাহর অসীম ক্ষমতার বিষয়টি স্মরণ করা। আমরা যেন অবিশ্বাসীদের মতো এগুলোকে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হওয়া কোনো বিষয় মনে না করি। দুই, মহান আল্লাহ সকল মানুষের জন্য হেদায়েতের পথ উন্মুক্ত রেখেছেন। একদল মানুষ নবী রাসূলগণের সতর্ক বার্তাকে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন এবং হেদায়েত প্রাপ্ত হন, কিন্তু আরেকদল মানুষ এসব সতর্ক বার্তার প্রতি ভ্রুক্ষেপ করে না, ফলে তারা বিপথগামী ও পথভ্রষ্ট হয়ে যায়।
আমরা যেন আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, সেই কামনা করে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ইসলাম ও শিশু অধিকার।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের গত আসরে আমরা বলেছি, গোটা বিশ্বেই শিশু অধিকার ইস্যুতে সচেতনতা বেড়েছে, তবে এ পর্যায়ে আসতে দীর্ঘ সময় লেগেছে। ইতিহাস ঘাঁটলেই এর প্রমাণ পাওয়া যায়। আমেরিকার বিখ্যাত লেখক লুইড ডিমাস তার দ্য হিস্টোরি অফ দ্য চাইল্ডহুড শীর্ষক বইয়ে শিশুর সঙ্গে আচরণের ইতিহাসকে ছয় পর্বে ভাগ করেছেন। গত আসরে আমরা তিনটি পর্ব নিয়ে আলোচনা করেছি। এই তিনটি পর্ব হচ্ছে শিশু হত্যা পর্ব, শিশুদের উপর শারীরিক নির্যাতন ও অপমানের পর্ব এবং শিশু সংক্রান্ত নেতিবাচক ধারণাকে প্রশ্নবিদ্ধ করার পর্ব। আজকের আসরে আমরা শিশুদের সঙ্গে আচরণের ইতিহাসের অন্য চারটি পর্ব নিয়ে আলোচনা করব। আশা করি আসরের শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। আর আজকের আসর পরিবেশন করছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ। শিশুদের সঙ্গে আচরণের ইতিহাসের ছয়টি পর্বের চতুর্থ পর্বটি হচ্ছে সহনশীলতার পর্ব, ১৭ ও ১৮ শতক এ পর্বের অন্তর্ভুক্ত। এ পর্বে এসে শিশুদের সঙ্গে কঠোর আচরণ বন্ধ হতে থাকে। বাবা মা এটা বিশ্বাস করতে শুরু করে যে শিশুরা জন্মগতভাবে শয়তানি বৈশিষ্ট্যের অধিকারী নয়, বড়রা চাইলেই কোমলমতি শিশুদের সঠিক পথে পরিচালিত করতে পারে। নির্যাতন ও অপমানের পরিবর্তে ভালো আচরণের মাধ্যমে শিশুকে নিয়ন্ত্রণ করা সম্ভব। চিন্তাগত ক্ষেত্রে এই বাবা মার মধ্যে এই পরিবর্তন শিশুর মৃত্যুহার কমানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে। ইতিহাসের এই পর্বের একটি গুরুত্বপূর্ণ দিক হল পরিবার ও সমাজে শিশু সম্পর্কে দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন। তবে এর অর্থ এই নয় যে এই পর্বে সব মানুষ পুরনো ধারণা থেকে সরে এসেছিল এবং সহিংসতা বন্ধ করে দিয়েছিল, কারণ বাস্তবতা হচ্ছে বর্তমান আধুনিক যুগে শিশুর উপর নির্যাতন পুরোপুরি বন্ধ হয়নি। ইতিহাসের এ পর্বটি হচ্ছে শিশুদের উপর নির্যাতন বন্ধের সূচনা পর্ব।
শিশুদের সঙ্গে আচরণের ইতিহাসের পঞ্চম পর্বটি হচ্ছে শিক্ষা ব্যবস্থায় শিশু অধিকার ইস্যুর সংযোজন। ১৯ শতক থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত সময়কালটি এই পর্বের অন্তর্ভুক্ত। এই পর্বে এসে অনেকেই জোরালোভাবে বিশ্বাস করা শুরু করেন যে নির্যাতন না করেই শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে শিশুদেরকে সঠিক পথে পরিচালনা করা সম্ভব। ওয়াটসন ও ফ্রয়েড সহ বিশ্বের অনেক মনোবিজ্ঞানী শিশু লালন পালনের ক্ষেত্রে নির্যাতনের পরিবর্তে শিক্ষা প্রশিক্ষণের উপর গুরুত্ব দেন। ১৯ ও ২০ শতকের নানা পরিবর্তনের সঙ্গে মানবাধিকার ও শিশু অধিকার ইস্যুতেও সমাজ ও রাষ্ট্রে পরিবর্তন সাধিত হয় এই পর্বে। এই পর্যায়ে এসে জাতিসংঘ সাধারণ পরিষদে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র সহ বিভিন্ন সনদ পাশ হয়। এসব সনদে সুস্পষ্টভাবে বলা হয়েছে, শিশুদেরকে মায়া মমতা দিয়ে শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশে মানুষ করতে হবে, যাতে ব্যক্তি ও সামাজিক জীবনে সফল হতে পারে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের আইনেও শিশু অধিকার গুরুত্ব পেতে শুরু করে।
শিশুদের সঙ্গে আচরণের ইতিহাসের ষষ্ঠ পর্ব বা পর্যায়টি হচ্ছে সহমর্মিতা ও সহযোগিতার পর্ব। এই পর্বটি শুরু হয়েছে বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে। ইতিহাসের এই পর্বটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শিশুর প্রতি অফুরন্ত ভালোবাসা এবং শিশু অধিকারের প্রতি স্বীকৃতি। বাবা মা ও অভিভাবকরা শিশুর চাহিদা ও সক্ষমতা উপলব্ধি করতে সক্ষম হয়। শিশুর কাছ থেকে তারা আর এমন কিছু প্রত্যাশা করে না যা তাদের মাধ্যমে সম্পন্ন করা সম্ভব নয়। তবে গোটা বিশ্বেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা কিন্তু নয়। এখনও অনেক সমাজ ও দেশ শিশুর অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে রয়েছে। সব মিলিয়ে শিশু অধিকার বাস্তবায়নের বিষয়টি এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি।
শিশু অধিকার পুরোপুরি বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে এখনও অনেক পথ বাকি রয়েছে। বার্থ রাইটস বা জন্মাধিকার বইয়ের লেখক ও বিখ্যাত মনোবিজ্ঞানী রিচার্ড ফারসন শিশু অধিকার বাস্তবায়ন ইস্যুতে অনেক কাজ করেছেন। ২০১৭ সালে মৃত্যুর আগে শিশু অধিকার বাস্তবায়নের বিষয়ে তিনি এক ধরনের হতাশা ব্যক্ত করে গেছেন তার মতে। শিশু অধিকার পুরোপুরি বাস্তবায়ন থেকে বিশ্ব এখনও অনেক দূরে রয়েছে। আসলে শিশুদের সঙ্গে সদাচরণ ও তাদের অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমানে যে অগ্রগতি অর্জিত হয়েছে তা একদিনে সম্ভব হয়নি। পর্যায়ক্রমে এই অগ্রগতি অর্জিত হয়েছে এবং এখনও তা পরিপূর্ণতা লাভের পর্যায়ে রয়েছে। ইতিহাসের এ পর্যায়ে সে আন্তর্জাতিক সমাজ বাস্তবিক অর্থেই শিশু অধিকার বাস্তবায়নে অনেক বেশি সোচ্চার হয়েছে।
এরই মধ্যে শিশু অধিকার বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে বহু আন্তর্জাতিক সনদ পাশ করা হয়েছে। আন্তর্জাতিক সনদগুলো দুই ধরনের। এর একটি হল সাধারণ সনদ, যেখানে সাধারণ মানবাধিকারের কথা বলার পাশাপাশি শিশু অধিকারের প্রসঙ্গ টানা হয়েছে। দ্বিতীয়টি হল বিশেষ সনদ, যেখানে বিশেষভাবে কেবল শিশুদের অধিকারের কথা বলা হয়েছে। সাধারণ সনদগুলোর মধ্যে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রটি ১৯৪৮ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে পাশ হয়। এই ঘোষণাপত্রের বিভিন্ন ধারায় সার্বজনীন মানবাধিকারের পাশাপাশি শিশু অধিকারের কথাও বলা হয়েছে। এই ঘোষণাপত্রের প্রথম ধারায় বলা হয়েছে, সব মানুষ স্বাধীনভাবে সমান মর্যাদা এবং অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। তবে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের ২৫তম ধারার দ্বিতীয় অংশে বিশেষভাবে শিশু অধিকার নিয়ে বক্তব্য এসেছে। সেখানে বলা হয়েছে, মাতৃত্ব এবং শৈশব অবস্থায় প্রতিটি নারী ও শিশুর বিশেষ যত্ন এবং সাহায্য লাভের অধিকার আছে। বিয়ে বন্ধন বহির্ভূত কিংবা বিবাহ বন্ধন জাত সব শিশু অভিন্ন সামাজিক নিরাপত্তা ভোগ করবে।
আরো দুটি সাধারণত সনদ হিসেবে ইন্টারন্যাশনাল কনভেনেন্ট অন ইকোনমিক সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস এবং ইন্টারন্যাশনাল কনভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের নাম উল্লেখ করা যায়। এ দুটি সনদে অন্যান্য বিষয়ের পাশাপাশি শিশু অধিকার ইস্যুতে বক্তব্য এসেছে। যেমন বলা হয়েছে, 18 বছরের কম বয়সীকে ফাঁসি দেওয়া যাবে না, অভিযুক্ত হলেও শিশুকে বড়দের কাছ থেকে আলাদা করা যাবে না, শিশুর বিচারের ক্ষেত্রে বিশেষ আদালতের ব্যবস্থা করার পাশাপাশি এক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে বলা হয়েছে এই দুই সনদে। এর বাইরেও আরও অনেক আন্তর্জাতিক সনদ ও ঘোষণার সার্বিক মানবাধিকারের বিষয়াদির পাশাপাশি শিশু অধিকারের বিষয়টিও রয়েছে। তবে শুধু শিশু অধিকার নিয়েও অনেক আন্তর্জাতিক সনদ রয়েছে, আর এ ধরনের সনদকেই বিশেষ সনদ বলা হয়। আজ সময় স্বল্পতার কারণে এ আসরে শিশু অধিকার বিষয়ক বিশেষ সনদ নিয়ে আলোচনা করা সম্ভব হল না। আগামী আসরে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।
তো প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আসর এখানেই শেষ করছি। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাব এ প্রত্যাশায় গুটিয়ে নিচ্ছি আজকের আসর। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
সুস্থ পরিবার, শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো সুস্থ আছেন। সুস্থ পরিবার নামের নতুন ধারাবাহিকের আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
বিগত আসরগুলোতে আমরা নিরাপদ খাবারের গুরুত্ব এবং পরিবারের সুস্থতা রক্ষায় শাক সবজি ও ফল ফলাদের প্রভাব নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আশা করি আপনাদের উপকারে এসে থাকবে। আজকের আসরে আমরা কথা বলার চেষ্টা করব পরিবারের সুস্থতার ক্ষেত্রে দুগ্ধজাত পণ্য ব্যবহারের প্রভাব ও গুরুত্ব সম্পর্কে।
আমরা আসলে দৈনিক যত খাবার গ্রহণ করি সেসবের মধ্যে দুধ কিংবা দুধ দিয়ে তৈরি বিভিন্ন খাবারের আলাদা এবং গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। দুগ্ধপণ্য ব্যবহারের কারণে আমাদের শরীর বিচিত্র রোগ ব্যাধি থেকে দূরে থাকে। পুষ্টিবিজ্ঞানীদের পরামর্শ হল, নিজ নিজ পরিবারের জন্য সবসময় প্রয়োজনীয় নিরাপদ খাবারের পাশাপাশি অবশ্যই ফল ফলাদি, শাকসবজি এবং দুধ ও দুধ দিয়ে তৈরি বিভিন্ন খাবার খাওয়া উচিত। দুধ অন্যতম আদর্শ একটি খাবার আমাদের জন্য, কেননা এই দুধে বিচিত্র প্রোটিনের পাশাপাশি বিভিন্ন প্রকার চর্বি, আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের লবণ, সেই সঙ্গে ফসফরাস ও ক্যালসিয়াম, বিচিত্র ভিটামিন এবং শরীর যেসব অ্যামিনো অ্যাসিড তৈরি করতে সক্ষম নয় সেই সব প্রকার অ্যামিনো অ্যাসিড রয়েছে। এসব নিয়ে আমরা আরও কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
দুগ্ধজাত খাদ্য সামগ্রী বিশেষ করে দুধ ক্যালসিয়ামের একটি সমৃদ্ধ উৎস, আর ক্যালসিয়াম আমাদের হাড় এবং দাঁতের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্যালসিয়ামের উপকারিতা নিয়ে সর্বসাম্প্রতিক যে গবেষণা হয়েছে তাতে আমাদের স্বাস্থ্য সুরক্ষায় ক্যালসিয়ামের বিশেষ গুরুত্বের কথা বলা হয়েছে। এর আগে ক্যালসিয়ামের এত গুরুত্বপূর্ণ ভূমিকার কথা এতটাই স্পষ্ট করে আর বলা হয়নি। এই গবেষণায় প্রমাণ হয়েছে দুধের ক্যালসিয়াম এনার্জি মেটাবলিজমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মোটা বা স্থূলতা হ্রাস করে। আমেরিকায় এ নিয়ে একটি নিরীক্ষামূলক গবেষণা হয়েছে। মোটা বা স্থূলতায় আক্রান্তদের মধ্যে যারা ডায়েট করে তাদেরকে দৈনিক 400 থেকে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম বেশি দেওয়া হয়েছে, কিন্তু তাদের ক্যালোরি কমানো হয়নি। এভাবে এক বছর পর দেখা গেছে তাদের শরীরের চর্বি শতকরা 9.4% কমে গেছে।
ক্যালসিয়াম যদিও অন্যান্য খাবারের থেকেও আসে, তবে শরীরের প্রয়োজনীয় ক্যালসিয়ামের সবচেয়ে উত্তম উৎস হল দুধ। আমেরিকার শিশু স্বাস্থ্য বিষয়ক জাতীয় সংস্থার পরিচালক আলেকজান্ডার দোয়ানের গবেষণা অনুযায়ী দৈনিক খাবারে দুধের উপস্থিতি ছাড়া মানবদেহের প্রয়োজনীয় ক্যালসিয়ামের পরিমাণ নিশ্চিত করা প্রায় অসম্ভব। বিশেষ করে শিশুদের হাড়ের সুস্থতায় দুধের ভূমিকা অপরিসীম। একই সঙ্গে ব্রেনের সুস্থতায় দুধ ও দুধের তৈরি পণ্য সামগ্রী এবং ফসফরাস, ক্যালসিয়াম, আয়রন, সেলেনিয়াম বা দস্তা, ম্যাঙ্গানিজ সহ আরও বহু উপাদান কমে যাওয়া রোধ করার ক্ষেত্রে দুধের ভূমিকা অনন্য। ব্রেনের কার্যক্ষমতা নষ্ট হওয়া রোধ করতে এবং মানসিক বিচিত্র সমস্যা রোধ করার ক্ষেত্রেও দুধের ব্যাপক ভূমিকা রয়েছে।
পুষ্টিবিজ্ঞানীদের মতে 4 থেকে 8 বছরের শিশুদের দৈনিক 800 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন, 13 থেকে 18 বছরের শিশুদের জন্য প্রয়োজন দৈনিক 1300 মিলিগ্রাম ক্যালসিয়াম, 19 থেকে 50 বছরের তরুণদের প্রয়োজন দৈনিক 1000 মিলিগ্রাম আর 51 থেকে বেশি বয়সী মানুষের দৈনিক 1300 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। মহিলাদের ক্ষেত্রে হাড় ক্ষয় জনিত সমস্যা একটু বেশি দেখা দেয় বলে তাদের দুধ বা দুধের তৈরি খাবার দৈনন্দিন খাদ্য তালিকায় রাখার ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে। দীর্ঘ সময় ধরে দুধ বা দুগ্ধজাত খাবার দৈনন্দিন খাদ্য তালিকায় না রাখা হলে ল্যাকটোজ ইনটলারেন্স বা ল্যাকটোজ সহ্য করতে না পারা সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।
এই সমস্যা যাদের রয়েছে তাদের দেহে ল্যাকটোজ এনজাইমের ঘাটতি কিংবা অভাব থাকায় দুধের মধ্যে যে গ্লুকোজ রয়েছে তা সহ্য করতে পারে না। সে কারণে দুধ খেলেই তাদের ডায়রিয়া দেখা দেয়, হার্টের সমস্যা দেখা দেয় কিংবা পেটে গ্যাস হয়ে ফাঁপার সমস্যা দেখা দিতে পারে। এ কারণে তাদের ক্যালসিয়াম নেয়ার সর্বোত্তম উপায় হল দুধ দিয়ে ল্যাকটোজ এনজাইম ট্যাবলেট খাওয়া কিংবা ল্যাকটোজ শূন্য দুধ খাওয়া। দুধে যেহেতু শরীরের জন্য ভারসাম্য রক্ষাকারী প্রায় সকল উপাদানই রয়েছে, সেজন্য দুধে রয়েছে দেহের সর্বপ্রকার দূষণ কিংবা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়বার মতো বিচিত্র মাইক্রো অর্গানিজমের সক্রিয় হবার উপাদান।
এতক্ষণ আমরা যে দুধের গুণাগুণ নিয়ে কথা বললাম সেই দুধ অবশ্যই হতে হবে দূষণমুক্ত। কিভাবে দুধকে দূষণমুক্ত রাখা যাবে? দুটি উপায় রয়েছে। প্রথম উপায়টি হল পাস্তরিত করে সংরক্ষণ করা। এজন্য দুধকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 30 মিনিটের মতো রাখা হয়। এর ফলে সকল প্রকার ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়। তবে ব্যাকটেরিয়ার জীবাণুগুলো থেকে যায়, সেজন্য পাস্তরিত দুধকে কমপক্ষে
তিন থেকে চার দিন ফ্রিজে রাখা দরকার। এর বেশি রাখলে আবার দুধ নষ্ট হয়ে যেতে পারে। দ্বিতীয় উপায়টি হল স্টেরিলাইজেশনের মাধ্যমে দুধকে জীবাণুমুক্ত করা। এই পদ্ধতিতে 130 সেন্টিগ্রেড তাপমাত্রায় দুধকে জাল দেওয়ার কারণে দুধের সকল জীবাণুমুক্ত করা যায়।
এই পদ্ধতিতে দুধ পাস্তরিত করার পর প্যাকিং করা হলে আর কোনো প্রিজারভেটিভের প্রয়োজন পড়ে না, ফলে প্যাকেটের মুখ খোলা না হলে তাকে ফ্রিজে রাখার দরকার পড়ে না। তবে মুখ খোলা হলে অবশ্যই 72 ঘন্টার মধ্যে ওই দুধ খেয়ে ফেলতে হবে। যাই হোক শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর সময় নেই। যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে।
تهران نخوسوم ایرانی اسلامگان هرابدوتیان هایرین رادیو جام نکلسوم.